আপনারা অনেকেই জানেন শ্রী শ্রী মার কথা, সেই সঙ্গে শ্রী সারদা মঠ রামকৃষ্ণ সারদা মিশনের কথা। এবং এই শ্রী সারদা মঠ রামকৃষ্ণ সারদা মিশনের জন্যে স্বামীজি কীভাবে মায়ের কাছে, ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন, এটা ঠিক যে তৎকালীন সমাজে যখন ঠাকুর মা এসেছিলেন সেই সময় আমাদের দেশের অবস্থা এরকম ছিল না। মেয়েদের, আমি একটু মেয়েদের কথাই বলবো, তাহলে এই যে আমাদের সংঘ সারদা মঠ তার সম্বন্ধে বলার সুবিধা হবে। তখন সেই অবস্থা ছিল না যাতে তারা শিক্ষিত, পড়াশোনা করতে পারে, বেরোতে পারে, এসব ছিল না তখন। সেই জন্য স্বামীজি যখন বাইরে গেলেন, বিদেশে গেলেন, তখন ওখানকার মেয়েদের দেখে ওনার খুব দেশের মেয়েদের জন্য কষ্ট হয়েছে। ওই রকম স্বাধীন চেতা, ওই রকম শিক্ষিত দেখে তারাই সব করছেন মহিলারা, এটা দেখে তার খুবই কষ্ট হয়েছিল। আমাদের দেশে আরও মনীষীরা অনেক চেষ্টা করেছেন, করেননি তা নয়, মেয়েদের জন্যে, কিন্তু পেরে ওঠেননি সবাই। স্বামীজি দৃঢ় চেষ্টায় এইটা সম্ভব হয়েছিল, কিন্তু অনেক পরে। কীভাবে উনি চেষ্টা করলেন দেখুন, শ্রী শ্রী মা অজ পাড়াগায় সেখানে ছিলেন, আর শিক্ষিত বলতে যা বোঝায় তা তো ছিল না, কিন্তু ঠিক স্বামীজি বুঝতে পেরেছিলেন যে এর ভিতরে কিছু শক্তি আছে, ইনি স্বয়ং জগজ্জননী, উনিই বুঝতে পেরেছিলেন। তাই উনি ওখান থেকেই তার গুরু ভাইদের বারবার বলছেন যে মায়েদের জন্যে, মেয়েদের জন্যে করতে। সেই জন্যে সিস্টার নিবেদিতা, ভগিনী নিবেদিতাকেও আনলেন। বাগবাজারে যে সিস্টার নিবেদিতা গার্লস স্কুল আছে সেটার উনি উদ্বোধন করলেন। নিঃস্বদের শ্রী শ্রী মাকে দিয়েই সিস্টার নিবেদিতা তার ব্যবস্থাপনায় রইলেন। এবং কীভাবে তারা যে এই মেয়েদের মধ্যে কাজ করবার চেষ্টা করতে লাগলেন, কীভাবে তারা নিজেদের পায়ে দাঁড়াবে, কীভাবে তারা করবেন, চলবেন, এগুলো সব। তাই আমরা দেখতে পাই যখন বাগবাজারে স্কুলটি হয় তখন সেখানে একটি ব্রাহ্ম স্কুলও ছিল এবং অনেকেই সেখানে পড়তে যেতেন, যার কথা বিশেষ করে আজকে বলতে বলছেন, সে হলেন প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজি। তখন তিনি পারুল নামে ছোট্টবেলায় ছিলেন এবং যখন উনি এখানে আসেন তখন ওনার নাম দেন সরলা। এই সরলা ছোট্ট মেয়েটি ওই স্কুলে যেতেন এবং ওই তখনকার দিনের নিয়ম ছিল বাড়ি থেকে যারা নিয়ে যেত তারা আবার বাড়িতে ফিরে আনত, তারা দেখেছেন যে এই স্কুলেও আবার যেত, কাছাকাছি ছিল, তার জন্যে তাদেরকে একদিন পানিশমেন্ট দেওয়া হয় দুজনকে, কি না যে ওই স্কুলে যাব না বলো তাহলে ছাড়ব বলে আটকে রেখেছিলেন। তারই মধ্যে একজন খুব কান্নাকাটি করছিলেন, ইনি কিন্তু করেননি, উনি খুব শক্ত ছিলেন সরলা দেবী। উনি সেই দিন থেকে আর কোনো দিন উনি ওই স্কুলে যাননি, এই সিস্টারের ভগিনী নিবেদিতা স্কুলে যাতায়াত শুরু করেন। এই যে ছোট্ট মেয়েটি সেই থেকে ওখানে থাকলেন, কাদের সঙ্গ লাভ করলেন, সিস্টারের কাছে সবাই আসতেন, স্বামীজিও আসতেন ওই বাগবাজারের 16 নম্বর বসপাড়া লেনে, সেইখানে উনি স্বামীজিকেও দেখেছেন। তো বলতেন খুব বড় বড় টানা চোখ, আর উনি আসতেন সিস্টার ওপরে থাকতেন সেকেন্ড ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে, তা সেই তখন উনি ওখানে ওদের একটা চেন ছিল সেটা টানলেই ওপর থেকে উনি বলতেন কামিং, স্বামীজি ওপরে চলে যেতেন। বলছি তখন আমরা দেখেছি বড় বড় চোখ ওনার, এত বিয়ে স্বামীজিকে এইভাবে ওনার দেখা হয়েছে। তখন ঠাকুরের আর এক গুরু পার্ষদ স্বামী সারদানন্দজি মহারাজ, উনি ওখানে মহিলাদের গীতা পাঠ করতেন, কিন্তু তখনকার দিনে সামনাসামনি বসে কিন্তু মেয়েরা পড়তে পারত না, বসতে পারত না, তাই তাদের সামনে একটা চিক ফেলা থাকত, চিকের বার। ইনি এই ভারতী প্রাণমাতুজি সরলা দেবী সিস্টারের কোলে বসতে থাকতেন, শুনতে শুনতে ঘুমিয়ে পড়তেন। তো উনি ওখান থেকে গিয়ে বাড়িতে পৌঁছে দিতেন পরে। এইভাবে ওনার যাতায়াত এখানে শুরু হয়। এবং শ্রী শ্রীমা তখন বাগবাজারে ছিলেন, তার সিস্টার ওদের স্কুলে যখন পড়াশোনা শুরু হলো, ছোট ক্লাস থেকে বড় ক্লাসে যখন এরা পড়াশোনা করছেন, সেই সময় সিস্টার কিন্তু ওদেরকে নিয়ে মায়ের কাছে যেতেন। তারও আগে যে তিনি যখন বাড়িতে ছিলেন তখন থেকে উনি ঠিক করেছিলেন যে এই রকম একটা জীবন যখন, তখন ওখানে সিস্টার ক্রিস্টিন ছিলেন এবং সুধীরা দেবী, এই সুধীরা দেবী এই সরলাকে বাড়ি থেকে নিয়ে আসেন। মানে ওদের ভেতরে একটা অত ভালোবাসা, মানে এই এর প্রতি জীবন, বিয়ে না করে জীবন যাপন করবে এরকম একটা ইচ্ছা ছিল, কিন্তু তখনকার দিনে মেয়েদের পক্ষে এটা সম্ভব ছিল না। কিন্তু উনি কোনো দিনই যাননি, এই সিস্টারই ওকে একদিন সুধীরা দেবী ওনাকে রাত্রিতে নিয়ে আসেন। এইভাবে বাড়ি থেকে বেরিয়ে আসেন। এই যে বেরিয়ে এলেন তারপরে বিভিন্ন জায়গায় ওনাকে থাকতে হয়, কিন্তু কোনো জায়গাতেই উনি একটুও কিন্তু অসুবিধে বোধ করেননি। সেটার থেকেই বুঝতে পারি যে কতখানি শক্তি ওর মধ্যে ছিল, যেটা স্বামীজি ঠাকুরমা সবাই যে চিন্তা করছিলেন মায়েদের জন্য কিছু করব। কারণ ঠাকুরমাকে বললেন, শ্রী শ্রী মাকে বললেন, তোমাকে এখন থাকতে হবে, অনেক কাজ আছে। মা বললেন, আমি মেয়ে মানুষ, আমি কি কাজ করবো? বললেন, না অনেক কাজ আছে। মাকে রেখে গেলেন। আর স্বামীজির ভীষণভাবে ইচ্ছা ছিল যেন স্বামীজিও কিন্তু মার উপরে নির্ভর করলেন, মায়ের কথা দিয়েই সমুদ্র পাড়ে গেলেন, আর মার উপরে উনি একটা জগজ্জননী বলে মাকে একেবারে উনি সেই মুহূর্ত থেকে চিনেছিলেন। খুবই আশ্চর্য লাগে। কিন্তু এইবারে ভগিনী নিবেদিতা সুধীরা, উনি ওদের নিয়ে মার কাছে যেতেন। মার কাছে গেলে ওদের খুব আনন্দ হতো, বেলুন মঠে নিয়ে গেছেন, তখন তো স্বামীজি বেলুন মঠ করেছেন, নিয়ে গেছেন, সব দেখিয়ে আনছেন, তখনও তো অত ভালো করে মাকে জানেন না। এই যে বারে বারে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়িতে সুধীরা দিয়ে লুকিয়ে রাখছেন, কারণ বাড়ির লোকেরা, তার মা রয়েছেন, বাবা রয়েছেন, তারা জানতে পারলে ওকে নিয়ে চলে যাবেন বাড়িতে, সেই জন্য লুকিয়ে লুকিয়ে রাখতেন বিভিন্ন বাড়িতে। এইরকম একটা সময় শ্রী শ্রী মা যখন বাগবাজারে রয়েছেন, সে সময় মা বলছেন সরলা দেবীকে যে তুমি এখানে সেখানে ঘুরে বসো, তুমি এখানে এসে থাকলে তো ভালোই হয়। তো মা বললেন, মার তো খুব আনন্দ হয়েছে, ভারতী প্রাণমাতৃজির খুবই আনন্দ হয়েছে, কিন্তু যেখানে ছিলেন সেখানে তো বলে আসতে হবে, এই নিয়ম নীতিগুলো দেখবার মতো শেখবার মতো। তখনই মা বললেন, শ্রী মা বললেন, হ্যাঁ তুমি বলে এসো। এবং যোগিনমা গোলাপ মা আপনারা জানেন, তারা সৃষ্টি মায়ের জয়া বিজয়া ছিলেন, ওদের ছাড়া উনি এক পাও চলতেন না। উনি বললেন, যোগিনমা বললেন যে তো খুব ভাগ্যের কথাও তোমার কাছে থাকবে। মার কাছে যিনি ছিলেন সেই সময়, শ্রী মার কাছে যিনি ছিলেন সেই সময় উনি ছিলেন না, ফলে উনি আসলেন। কিন্তু সুধীরা দিতে বাড়ি থেকে ওনাকে নিয়ে এসেছিলেন, সেটার জন্যে মা একদিন বলেছিলেন, এটা তুমি কী করলে, একটা মেয়ের ভার নেওয়া শক্ত কম কথা? বলে, করে তো ফেলেছি মা, এখন আপনি ব্যবস্থা করুন। মা সেটা মেনে নিলেন। এটা থেকে আমরা বুঝতে পারি কতখানি শক্তিধর ছিলেন। কিন্তু সুধীরা মাসিমা প্রত্যেক সময় চেষ্টা করেন যে উনি নিজের পায়ে কী করে দাঁড়াবেন। একটা মেয়েকে বাড়ি থেকে নিয়ে আসা আজকের দিনে মানুষ কেউ বুঝতে পারবে না, সেই সময়কার অবস্থা, তাকে নিজের পায়ে দাঁড় করানো, এটাই ছিল ওনার মনের মধ্যে বিরাট একটা ইয়ে। সেই জন্য ওনার অনেক বন্ধু বান্ধব ছিল, চুপ করে ব্রাহ্মগাল স্কুলে উনি ওকে দিয়েছিলেন, পরে উনি এই নার্সিংও শিখেছিলেন। আর যখন নার্সিংয়ের কথা উনি শিখতে যাবেন তখন এই গোলাম্মা বলেছিলেন যে ৩৬ জাত মানে সব মানুষের সেবা করবে, সে আমাদের কাছে কী করে ব্রাহ্মণ কিনা, এইসব তখন জাতপাতের ভীষণ ইয়ে ছিল, মানুষ মানত, সেইগুলোকে দূর করার জন্যই তো ওরা এসেছিলেন। তাই বললেন, মা বলছেন ও তো ফিরে এসে আমাদেরই করবে গো। মানুষের যখন শরীর অসুস্থ হয় তখন মানুষ যখন নিজে অপারক হয় তখন অপরের সাহায্য লাগে। আজকে আমরা প্রত্যেকেই সেটা বুঝতে পারছি আজকের দিনে যে কী প্রয়োজন এই সেবা, সেটা মা যেন তখনই বুঝে গেছিলেন। এবং ওই সব করে কিন্তু মা একটা দিনও থাকেননি, সাধারণত বলে আমরা এখনও দেখি যে এক বছর অন্তত যেখান থেকে নার্সিং পাস করা যায় এক বছর সার্ভিস দিতে হয়, কিন্তু মা একটা দিনও দেননি, ভারতী প্রেরণামাতে যে একটা দিনও দেননি, চলে এসছে। এবং তার সেই সার্টিফিকেট আমরা দেখেছি এখনও আছে, এত সুন্দরভাবে উনি কাজ করেছেন। তখনকার দিনে জুতো পরা ছিল না, কিছু ছিল না, উনি কিন্তু খালি পায়ে করেছেন, তখন তো সব মেম সাহেবরা ছিল। তাই বলছি যে কীভাবে একজনকে এই যে শ্রী সারদামঠ হবে, এটা তো স্বামীজি সচক্ষে দেখেইছেন। কারণ স্বামীজি যখন চিন্তাভাবনা করেছিলেন যে মেয়েদের জন্য কিছু করতে হবে, ছেলেদের আগের কথাই ভেবেছেন, মেয়েদের জন্য আগে করতে হবে, ছেলেদের পরে। কিন্তু সেই সময়ে স্বামীজি কিন্তু পাননি মেয়েদের, মানে তখনকার সমাজে তো সেইভাবে মানুষ মেয়েরা ইয়ে হয়নি যে নিজের ইচ্ছায় সব কিছু করব। তো সেই দেখুন আজকে যখন আমরা সারদা মঠের দিকে তাকিয়ে দেখছি, আপনারাও সারদা মঠ, সারদা রামকৃষ্ণ, সারদা মিশন সম্বন্ধে জানছেন, তার পেছনে কত গভীরভাবে এইসব চিন্তা স্বামীজির ছিল, ঠাকুরমার তো ছিলই। তাই জন্যে ঠিক তৈরি করতে হবে, তো তৈরি হতে হবে একটা সংঘকে চালিত করতে হলে, চালনা করতে হলে তার জন্যে তৈরি একজন মানুষকে চাই তার সর্বদিকে। কারণ এটা একটা ধর্মীয় ভাবে, এটা সাধারণ কোনো প্রতিষ্ঠান নয়, তার জন্য নিজেকে তৈরি করতে হবে। এরপরেও দেখুন মা চলে গেলেন ২০ সালে, আর ১৭ সালে মা কিন্তু সৃষ্টি মা কিন্তু সরলা দেবীকে মন্ত্রদীক্ষা দিয়েছিলেন। এবং তখন সুধীরা মাসিমা সিমলাতে যাচ্ছিলেন, তার আগে উনি বৃন্দাবন গিয়েছেন। এই যে ছোট্ট মেয়েটি, ভাবলে অবাক লাগে, বৃন্দাবনে উনি ছিলেন যখন সুধীরাদিকে তার দাদারা থাকতেন সিমলায়, সেখানে যেতে হয়েছিল, উনি ছিলেন বৃন্দাবনে একজন ওখানকার ইয়ের কাছে। তো তখনই উনি কিন্তু এই লক্ষ লক্ষ জপ করেছেন, বলতেন যে বৃন্দাবনে বাঁকে বিহারীর যে প্রসাদ আসত, তখনকার দিনে তো অনেক ৩.৫ টাকা খরচ হতো, সেই ৩.৫ টাকার মধ্যে রুটি আর ডাল অনেক কিছু যেটা দুবেলায় হয়ে যাবে, সেই নিয়েই ওনার কিন্তু আনন্দের দিন কেটে গেছে ওদের। কিন্তু ওখানে উনি যখন করলেন, এরপরে সাধারণত ওখানকার বৈষ্ণবদের গিয়েছিল যে কণ্ঠী নিতে হয়, উনি কিন্তু নিলেন না, বললেন আমি চলে যাবো। সুধীরাদিকে বললেন তো আপনি যদি না আসেন আমি এখান থেকে চলে যাব। মানে ওইটুকু মেয়ের কত মনের শক্তি, কত মনের জোর, কিন্তু তখন ওনাকে উনি নিয়ে আসেন। এবং এরপরে আমরা দেখতে পাই যে কীভাবে মা ওনাকে নিয়ে এলেন, সৃষ্টির মা ২০ সালে চলে গেলেন এবং সুধীরা মাসিমাও চলে গেলেন। তখন উনি ভীষণভাবে ভেঙে পড়েছিলেন, তখন শরৎ মহারাজ ছিলেন, স্বামী সারদানন্দজি স্কুলের ইয়েতে থাকতেন, তো ওদের ওরই ইয়েতে উনি নিত্য নিবেদিতা স্কুলে থাকতেন আর ওই পড়াতেন, আর এই মায়ের বাড়ি আসতেন। এইভাবে ২৭ সালে যখন শরৎ মহারাজের শরীর যায়, তার আগে একদিন শরৎ মহারাজ এমনি বলেছিলেন, আর উনি সবসময় বলতেন মা চলে গেলেন, সুতিরাদি চলে গেলেন, ভগিনী নিবেদিতাও চলে গেলেন, তাহলে আপনি কিন্তু আমাকে ফেলে যাবেন না। উনি কিন্তু বুঝেছিলেন। তারপরে বললেন, ভারতী সরলা দেবীকে বললেন, একদিন বেলুড় মঠে গিয়েছিলেন, ফিরে এসে বললেন, আমি আজকে নিশ্চিন্ত হলাম। তখন উনি বললেন, কেন? না, ঠাকুর মা আমাকে বুঝিয়ে দিয়েছেন, তোমার ভার ওরা নিয়ে নিয়েছেন। এই যে ভার নেওয়া, তার পেছনেই যে এত বড় একটা জিনিস থাকতে পারে আমরা আজকে বুঝতে পারছি, আগে বুঝিনি, কিন্তু তখনকার দিনে মানুষ বুঝিনি। তারপরে শরৎ মহারাজের শরীর চলে যাওয়ার পরে ২৭ বছর, আপনাদের সবই হয়তো জানা আছে, আমি তবু ওনার কথা বলতে বলেছেন বলে একটু বলছি। ওদের সঙ্গে এমনই সম্পর্ক ছিল, যখন শরৎ মহারাজের শরীর যায়, যেদিন যায়, তখন উনি যখন দেখছেন আমাদের, তারপরের জেনারেশনের যে সন্ন্যাসীরা সব ছিলেন, দেখছেন যখন শরীর যায় তার মাথাটা ওই মায়ের বাড়িতে, শরৎ মহারাজের মাথা ভারত সরলা দেবীর কোলে, মানে ওরা তখনই তো চিহ্নিত করেছিলেন, সেটা অনেক পরে আমরা বুঝতে পারবো। তো তারপরে উনি কিন্তু বলেছিলেন, একদিন তোমার সঙ্গে দেখা হবে কাশিতে। তো সেই ভেবেই উনি কিন্তু তারপর কাশি চলে গেলেন এবং ২৭ বছর ওখানে কাটালেন। মানে শুনেছি অনেক পরেও যারা ওখানে ছিলেন তাদের কাছেও শুনেছি যে উনি কিন্তু এত নীরব নিঃশব্দে জীবন কাটাতেন যে কারোর সঙ্গে কথা বলা বা কিছু নয়, সবার সঙ্গে মিলেমিশেই আছেন। ওনার ছোট মাসি প্রফুল্লদেব, প্রফুল্ল মাসিমা, প্রথম বাড়ি থেকে বেরোনোর সময় উনিই দরজা খুলে দিয়েছেন, একমাত্র উনিই জানতেন। উনিও সিস্টার নিবেদিতার ছাত্রী ছিলেন, তখনকার দিনে তো সব বালো বিধবাবরা ছিলেন না, তা উনি ওদের খুব যত্ন করতেন, তা উনিও তখন ওখানে ছিলেন। কিন্তু কোনোদিনই উনি ওখানে গিয়ে গল্প গাছা পা এসব করেননি, বিশ্বনাথ দর্শন, অন্নপূর্ণা দর্শন, গঙ্গা স্নান ইত্যাদি করে নিজের ঘরে এসে জপ ধ্যান পড়াশোনা। আর তখন স্বামীজির শিষ্য ছিলেন অতুলানন্দ মহারাজ, তা উনি ওখানে ছিলেন, গীতা পাঠ টাঠ হতো, উনি সেখানেও যেতেন, উৎসবাদিতে এই কুটনো কাটা টাটা সব নীরবে নিঃশব্দে সবাই দেখে গেছে। এরপরে যখন ১৯৫৪ সালের যখন শ্রী শ্রী মার শতবার্ষ, তখন জয়রামবাটিতে তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন বেলুড় মঠ মঠের স্বামী শঙ্করানন্দ স্বামী, উনি ওনাকে খুব দেখেছেন। স্বামী বিশুদ্ধানন্দ মহারাজ ওনাকে খুব শ্রদ্ধা করতেন। এরা সব এত ইয়ে ছিলেন, যখন এই মেয়েদের মঠ একটা হবে কথা হচ্ছে, কারণ ওদের উপরে তো দায়স্বরূপ স্বামীজি দিয়ে গেছিলেন, কিন্তু তখন পারেননি, এই জন্য স্বামী বিরজানন্দ মহারাজ থেকে শুরু করে সবাই চেষ্টা করেছেন। এরপরে শঙ্করানন্দ মহারাজ যখন ওরা একটু ঠিক করলেন যে মেয়েদের মঠ করবো, অনেক মেয়েদের, এখনই আপনারা শুনবেন মোক্ষপ্রাণা মাতাজির কথা, শ্রদ্ধাপ্রাণা মাতাজি, মুক্তিপ্রাণা মাতাজি, এদের সব ততক্ষণ এরা সব চতুর্দিক থেকে তৈরি হচ্ছেন। সেই জন্যে উনি যখন মায়ের বাড়ি এলেন, মাতৃমন্দির ওপেন হবে ওই জয়রামবাটিতে, তখন সবাই কাশি থেকেও সবাই এসেছিলেন। তখন একদিন শঙ্করানন্দ মহারাজজি ওনাকে ডেকে দরজা বন্ধ করে দিতে বললেন, সেবক দরজা বন্ধ করে দিলেন। উনি তখন বললেন, আমাদের এরকম কথা হচ্ছে, মেয়েদের মঠ হবে, তোমাকে আসতে হবে। সরলা দেবী তো অবাক হয়ে গেছেন, উনি বলছেন, আমি তো, উনি তৎকালীন সময় যে ওই রকম পড়াশোনা সব ছিলেন না, যে আমি এটা তো পারবো না, কত বিদুষী মেয়েরা আসবে, কত ইয়ে হবে, বলছে না, আমি যদি শঙ্করানন্দ মহারাজজি বলছেন আমি যদি পেরে থাকি তুমিও পারবে, তুমি মাকে যেমন দেখেছ, শ্রী শ্রী মাকে যেমন দেখেছ, তোমার জীবনটা তুমি সেইভাবেই দেখাবে। এবং আমরা যারা পরে ওকে দেখেছি পেয়েছি কাছে, তখন সত্যি সত্যিই আমরা কিন্তু এইটুকু বুঝতে পেরেছি ওর ভিতর দিয়ে আমরা মাকে কতখানি কাছে পেয়েছি। যখনই উনি কখনো কোনো কথা বলতেন, কোথায় কোন গভীরে চলে যেতেন মায়ের কাছে, আমাদের মন যেন কত দূর এগিয়ে যেত। আর এইটাই আমাদের সবথেকে ভাগ্য যে আমরা ওনাকে অন্তত পেয়েছি। আরও একটা কথা দেখুন, ডাইরেক্ট ডিসাইপল, ঠাকুরের ডাইরেক্ট ডিসাইপল 16 জন ছিলেন, আর মায়ের কাছেও অনেক ভক্ত মহিলারা আসতেন তখনকার দিনে, তারাও সবাই কিন্তু এরকম জীবনযাপনই বেশিরভাগ করেছেন, মার কাছে আসতেন না, শুদ্ধ সত্য পবিত্র আত্মার কাছে থাকা তার স্পর্শ তো থাকবেই। কিন্তু তাদের ভেতর থেকে চিহ্নিত করলেন ডাইরেক্ট ডিসাইপল শ্রী সারদা দেবীর, সরলা দেবী। এবং শরৎ মহারাজ যখন ওগুলো সন্ন্যাস দেন সবাইকে, তখন ওনাকেও গেরুয়া বসন দিয়েছিলেন, তো সেই জন্যে ওনা শ্রী ভারতী নাম দিয়েছিলেন। এবং যখন এই শ্রী শারদামর প্রতিষ্ঠা হলো, তখন কিন্তু ওরা ওকেই নির্বাচিত করলেন যে তিনিই হবেন প্রেসিডেন্ট, অধ্যক্ষা। এবং সেইভাবেই উনি জীবনযাপন করতে শুরু করলেন। প্রথমেই আমাদের রেন্টালি মোড়ে আছে, কলকাতার রেন্টালিতে শ্রী সিআইটি রোডে ওরা কয়েকজন ছিলেন ওখানে থেকে। সেখানে শ্রী শ্রী ভারতী প্রাণমাতাজি যখন কাশীতে ছিলেন, তখন যে ঠাকুর বা স্বামীজিকে উনি পুজো করতেন দৈনন্দিন, তখন শঙ্করানন্দ মহারাজজিকে জিজ্ঞেস করেছিলেন ওই ঠাকুরকে কি আমি নিয়ে আসবো, মহারাজ বলছিলেন হ্যাঁ। এবং মহারাজ ওই ঠাকুর মাকে ওই সিআইটি রোডের ওখানে বসান। তারই পরে 2 ডিসেম্বর 1954 শ্রী শারদামর দক্ষিণেশ্বরে, আজকে যে আমরা শারদামর দেখছি, সেখানে শঙ্করানন্দ মহারাজজি এই ঠাকুরকে ওখানে প্রতিষ্ঠা করেন, শারদামর প্রতিষ্ঠিত হল এবং ভক্তদের ইয়ে করুন। কিন্তু কত নিয়ম দেখুন, নিয়মটা কিরম সুন্দর পালন করেছিলেন। কারণ মা যখন বুদ্ধগয়ায় গিয়েছিলেন শ্রী শ্রী মা, তখন ওনার দেখে খুব কষ্ট হয়েছিল যে আমার ছেলেরা সবাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এরা কেমন সুন্দর আছে। ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন যে যেন তারা ঘুরে ঘুরে মানে তাদের একটা বাসস্থান, মাথার উপর ছাদ থাকে আর তারা যেন দুমুঠো খেতে পায়। এই যে প্রার্থনাটা করেছিলেন সেটা কিন্তু নিরুধারায় আজও চলে আসছে। সেই জন্য সবটাই কিন্তু শ্রী শ্রী মায়ের ব্যাপার। আর এই যে ওরা যেদিনকে শ্রী শারদামর প্রতিষ্ঠা করলেন, সেদিনকে বেলুড় মঠ থেকে প্রায় 100 জনই সাধু এসেছিলেন, এবং বড় বড় যারা অনেক সাধু ছিলেন তারা কিন্তু এই 7 জন মত দেননি। কিন্তু পরে তারা বলতেন যে আমরা মত দিইনি ঠিকই, মানুষের মতামতের উপর তো অনেক কিছু নির্ভর করে, কিন্তু আমরা যেখানে সকলে বলছে সেখানে তার ভালো যে হবে সেটা আমরা জানি, এবং সেটাই ওনারা করে উঠেন। তো সেই দিন ওখানে যে শ্রী শ্রী মাকে প্রতিষ্ঠা করল, ঠাকুর মাকে বসালেন শঙ্করানন্দ মহারাজ, ওরা 1 ঘন্টা ছিলেন, ঘড়ি দেখে ওনারা মঠকে প্রতিষ্ঠা করলেন। ঠিক 1 ঘন্টা পরে ওরা সবাই একসঙ্গে চলে গেলেন, একটি ছেলেও সেখানে ছিলেন না। ভাবতে পারেন, আজকে সেটা সম্ভব নয়, কিন্তু তখন ছিল। ইভেন যিনি রান্না করতেন তাকেও নিয়ে চলে গেছেন। আমরা মাতাজিদের কাছে শুনেছি, পরে মাতাজিরা বলেছেন, মুক্তিপ্রাণা মাতাজি, শুদ্ধাপ্রাণা মাতাজিরা বলেছেন যে আমরা জানালাম, তখন সূর্য মহারাজ ছিলেন মানে স্বামী নির্বাণানন্দজি মহারাজ, তখন ওনাকে বলাতে উনি বলে না না এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি বলে উনি তখন পাঠিয়ে দিলেন। এরপরে মা সৃষ্টি ভারতীপ্রাণা মাতাজি তখন খুব ইচ্ছা ছিল যে ওদের সবস্ত্র ভাণ্ডারাতেন ওরা সাধুরা, তারা তারা এসেছিলেন, পরে এসে এই ভাণ্ডারাটা হয় এবং তাদেরকে ইয়ে করে। কিন্তু যোগাযোগ দেখুন, বরাবর কিন্তু যোগাযোগ থেকেছে, আজও আছে, কিন্তু এটা 59 সালের কথা বলছি, তখন 54 সালে হলো, তো 59 সালে কিন্তু ওরা পুরোপুরি এটা হ্যান্ডওভার করে দিলেন, রামকৃষ্ণ সারদা মিশন করে ওরা মেয়েদের হাতে দিয়ে দিলেন। এবার সারা পৃথিবীতে, আজকে এই পৃথিবীতে যেখানে যত ধর্মীয় প্রতিষ্ঠান আছে, একমাত্র এই ভারতবর্ষে এই আমার শ্রী সারদা মঠ এবং রাম বেলুড় মঠ দুটি কিন্তু আলাদা প্রতিষ্ঠান, আলাদা সংঘ, মানে একক শ্রী সারদা মঠ এরকম আর কোথাও নেই, স্বতন্ত্র যাকে বলে। এখানকার যা কিছু সব এখানকার প্রেসিডেন্ট, এখানকার ট্রাস্টি, এরা যা ব্যবস্থা করবেন তাই, বেলুড় মঠের তাই, কিন্তু এটা আর কোথাও নেই। তো সেই সারদা মঠের প্রেসিডেন্ট ভারতীপ্রাণা মাতাজির দায়িত্ব তো ছিলই, এবং আমাদের অন্যান্য মাতাজিরাও কিন্তু তারা সব বিভিন্ন নিবেদিতা স্কুলে ছিলেন, এখান থেকে ওখান থেকে সবাই এসে গেলেন, তারা এসে এখানে থাকতেন, জপ ধ্যান পড়াশোনা এই সব। তার আগে মাতাজিরা সব যখন স্বামীজি চিন্তা করেছিলেন, স্বামীজি বলেছিলেন কি না, সেই জন্য উনি রীতিমতো ফাইট করেছিলেন, আমাদের জেনারেল সেক্রেটারি মাতাজি তৎকালীন মুক্তিপ্রাণা মাতাজি, সারদা মঠ কবে হয় বলে বেলুড় মঠে, এবং সেইটা আজকে পরিপূর্ণ হলো। এবং তারপরে এই যে শ্রী শ্রী মায়ের সন্তান ভারতীপ্রাণাজিকে আমরা পেলাম, তার নিরোধারায় যে জীবনটা উনি কাশী দেবী চালিয়ে এসেছিলেন, সেইভাবেই কিন্তু এখানে চালিয়ে গেলেন। এবং তার জন্যে তারা যখন তারা যারা পরে পরে এসেছেন, তারা তাকে সেইভাবেই দেখেছেন। সেই জন্যে মঠে বেলুড় মঠের মহারাজরা অত্যন্ত শ্রদ্ধা করতেন ওনাকে। আমরা সচক্ষে দেখেছি স্বামী বীরস্বরানন্দজি মহারাজ যখন প্রেসিডেন্ট, ওনার সঙ্গে গেছি, দেখেছি গিয়েই ভারতীপ্রাণা মাতাজি আগেই ওনাকে গর্ব হয়ে প্রণাম করছেন, আর উনি প্রত্যেকবার একথা বলবেন আপনি নিশ্চয়ই প্রণাম করবেন না, কিন্তু আবার আসার সময় উনি কিন্তু প্রণাম করে আসতেন। আর নির্বাণানন্দ মহারাজের কাছে যাওয়া হতো, আর কি সুন্দর কথা মাকে বলছেন, ভারতীপ্রাণাজিকে বলছেন, আমাদের কি কাজ বলো তো মা, আমাদের কাজ হলো যারা আসছে, যারা আজ এইসব শুনে স্বামীজির কথা শুনে যারা আসছে, তাদের জন্য আমাদের প্রার্থনা, তাদের জন্য আমাদের ঠাকুরমাকে বলা, তারা যেন এখানে এসে এই ধর্মজীবন যাপন করে তারা যেন আনন্দে থাকতে পারে। মা বলছেন, মহারাজ তাই তো ঠাকুরের কাছে প্রার্থনা করি, মেয়েরা সব আসছে, কত বিদুষী কত কী, কিন্তু তারা যেন ঠাকুর মার কাছে প্রার্থনা করি, তারা যেন এই জীবন যাপন করে নিজেদের জীবনে আনন্দ পান, আর যারা ভক্তেরা তারা এসে যেন আনন্দ অনুভব করে। কিসের আনন্দ? সেই তো ভগবত আনন্দ, এমনি আনন্দ তো সকলেই পেতে পারে। আর কত আগে সেটার ব্যবস্থা হয়েছে, বলছেন যে একটা জায়গায় তোমরা, স্বামীজিদের বলছেন তোমরা একটা জায়গায় থাকো, সেখানে আমরা এসে, ভক্তরা বলছেন আমরা এসে প্রাণ জড়াব। সেই বরানগর মঠের কথা ভাবা যায়, সেইখানে এসে, তার মানে ভক্ত এবং সাধু তারা আলাদা কেউ নয়, এটা ঠাকুর একদম ভেঙে দিয়ে গেছেন, সকলের জন্য সমভাবে যে চিন্তা ভাবনা, এটা আমরা ভারতীপ্রাণা মাতাজির কাছে তো দেখেইছি, এবং পরে আমাদের অনেক মাতাজিদের ভেতরে এখনও পর্যন্ত আমরা দেখে যাচ্ছি কি আনন্দই না তারা পাচ্ছে। এবং এইভাবে জীবনযাপনের যে একটা পথ আমাদের দেখিয়ে দিয়ে গেলেন, সামনে রেখে গেলেন, সেটাই আমাদের জীবনের সবথেকে কাম্য, যাতে আমরা সেইটাকে ধরে রেখে সেইভাবে নিজেদের জীবনযাপন করতে পারি, এবং অন্যেরা যারা ভক্ত এবং তারা যেন সেই আনন্দ উপভোগ করতে পারে। আর একটি কথা বলে আমি শেষ করব, সেটা হলো দেখুন, ভারতী প্রণা মাতাজি যখন অসুস্থ হয়েছিলেন উনি কিন্তু শেষ পর্যন্তই উনি খুব গঙ্গা স্নানের প্রীতি ছিল, কারণ মা গঙ্গা স্নানে যেতেন, ওখান বাগবাজারে থাকতে মাকে নিয়ে গঙ্গা স্নানে যেতে হতো, যখন গোলাম মা কিংবা বিশেষ করে গোলাম মা সঙ্গে যেতেন, যেতে পারতেন না, তখন মাকে নিয়ে যেতে হতো, নিয়ে স্নান করে আসতেন, তারও আগে থেকেই গঙ্গার প্রতি প্রীতি ছিল। সেই জন্য এখানেও একদম গঙ্গার তীরেই তো সারদা মঠ, সেই জন্য উনি প্রতিদিনই গঙ্গা স্নানে যেতেন এবং সেই গঙ্গা স্নান করে এসে নিজের সমস্ত করে সবাই যারা থাকতো প্রণাম করতেন, ঠাকুরকে প্রণাম করে ওপরে উঠে যেতেন এবং সে তখন গিয়ে নিজের বিয়েতে উনি জপ ধ্যান যা কিছু করতেন। যখন শরীর ক্রমশ অসুস্থ হয়ে গেছে তখন উনি বললেন আর তো আমি আস ইয়ে করতে পারবো না এই জন্য, কিন্তু উনি কখনোই রাজি হননি। শেষে যখন মাতাজিরা জোর করে বললেন ডাক্তাররা একটু বলতে চাইছেন আপনাকে ইয়ে করতে হবে, তখন বললেন একটা কথাই বললেন, আপনারা তোমরা যা ভালো বোঝো তাই করো, আমার যা বলার বলে দিচ্ছে আর আমার কোনো কথা বলার নেই। উনি কিন্তু এটা মেনে নিলেন, একটা দিনের জন্য কিন্তু আর কোনো কথা বলেননি, যেমন বলেছিলেন তেমনই করেছেন। এবং তারপরে ডাক্তাররা যেমন যেমন করেছেন বললেন, যখন শেষের দিন প্রায় এসে গেল স্বচক্ষে দেখেছি যে ভগবান লাভ কী জিনিস, না হলে বিশ্বাস হয়তো আমাদের জীবনে আসতো না, কারণ বেলুড় মঠে সব সাধুরা অনেক সাধুরা ছিলেন এবং তারা ঠাকুরের প্রাসজ্জা ছিলেন, তার পাশে সবাই মাকে নিয়েই একেবারে মশগুল ছিলেন, ঠাকুর মাকে নিয়ে তারা সেই নাম করতে করতেই চলে গেছেন। আজকে এবং যেটা বিশেষ করে মনে হচ্ছে সেটা হলো সেই যে সময় সেই তিন দিন উনি কিন্তু এই জগৎ আর ওই জগৎ মানে পরকাল যাতে বলছি, মানে আমরা যেটাকে চাইছি যে ঠাকুর মা স্বামীজির কাছে যাওয়ার যে পর আর এই জগৎটা যে কিছুই নয়, এর সঙ্গে যে সমন্বয় যেটুকু রয়েছে সেই সময় শুধু উনি সকলের জন্য প্রার্থনা করে গেলেন, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, সকলের যে মানে এত সুন্দর কোথায় চলে গেলেন আমরা বুঝতে পারছি না। আমাদের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাতাজি ছিলেন মোক্ষপ্রণা মাতাজি, আপনারা এখন শুনবেন, উনি একেবারে ওনার ধারে বসে বলছেন আমি এই মহামিলন দেখব, মহামিলন সেই ভগবানের সঙ্গে একাত্ম কীভাবে হওয়া যায় না, সেটা একটা অদ্ভুত, আজও মনে করলে যেন অদ্ভুত লাগে, অবাক কাণ্ড লাগে যে এতদিন যার কাছে থাকলাম তিনি কিন্তু সদা সর্বদা সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে গেছেন, সকলের ভালো হোক, সেখানে ছোট বড় কিন্তু কেউ নেই, কিন্তু ভগবানের নাম করতে করতে এই জগতের জগতের মঙ্গল হোক সকলের মঙ্গল হোক এই বলতে বলতে উনি কোথায় চলে গেলেন, সেই মুখের চেহারা সেই মুখের কোথাও কিছু নেই, কোথাও কিছু। 21 দিনের দিন ওনার শরীর যায় এবং সেই সময়ের যে মুখভাব সেটা দেখে মনে হয়েছিল অন্য একটা জগৎ আনন্দে পরিপূর্ণ, সেই আনন্দ পাওয়ার জন্যই কিন্তু আমরা সকলে আজ এখানে এসেছি। আমরাও যদি চিন্তা করতে চেষ্টা করি ভগবান বলতে যদি আমরা একটা নির্দিষ্ট কিছু বুঝি তা নয়, সকলের ভেতরেই কিন্তু অনুস্মিত আছেন, তাই জন্যই তো বলছেন না ঠাকুর বলছেন সকলের ভেতরে আছে, যে চাঁদা মামা সবার কাছে আছে, যে ডাকবে সে পাবে, তো সেই জন্যে অন্তর থেকে যদি আমরা সেই মাকে ডাকতে পারি তাহলে সকলের ভেতর তিনি আছেন, তাহলে আমিও তাদের ভিতরে আছি, তিনিও আমাদের ভিতরে আছেন, সেইটা উনি আমাদের চোখের সামনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেলেন। যে আমরা মা কালী বলি না, মা কালী কি মহাশক্তি, শ্রী শ্রীমা তো মা কালী, ঠাকুরও মা কালী, তাহলে তাদের কাছেই উনি চলে গেলেন এবং সেটা তিনি প্রকৃষ্টভাবে আমাদের যেখানে আমরা সবাই ছিলাম সেখানে সেই দেখিয়ে দিয়ে চলে গেলেন। ভগবান কী করে লাভ হয়, শুধু ভগবানের নাম করো, জপ করো, জপ করলেই সেই পথে যাওয়া যাবে। সেই জপ যেন আন্তরিক হয়, আন্তরিকভাবে ঠাকুরের কাছে মার কাছে প্রার্থনা করা যে আর কেউ কোথাও নেই। সব কাজকর্ম বলছেন না, সব কাজকর্ম করে যাও, কিন্তু একমাত্র মন রাখবে ভগবানের কাছে। এটা উনি আমাদেরকে দেখিয়ে দিয়ে গেলেন কেমন করে চলে যেতে হয় সেইখানে তাদের কাছে। আজকে আমি তাদের শ্রীচরণে আমি প্রণাম জানাচ্ছি। আমি কতটুকু আপনাদেরকে বলতে পারলাম জানি না, কিন্তু আমি নিজে আজকে ওইখানে ওই সময় চলে গিয়ে আমি একটা আনন্দই পেলাম। আশা করি আপনারাও মায়ের কথা, শ্রী শ্রী মায়ের কথা, ঠাকুরের কথা, স্বামীজির কথা শুনে, স্বামীজি তাহলে কীভাবে চেষ্টা করেছিলেন মেয়েদের এখন বুঝতে পারছেন তো, সেই মেয়েদের দিয়েই উনি সব কিছু করালেন, আজও করাচ্ছেন। যে সংঘগুরু বলেন এই গান হলো, সংঘগুরু কিন্তু ওই যিনি প্রেসিডেন্ট তার ভেতরে বসে কাজ করছেন, আর উনি কিন্তু আলাদা কোনো মানুষ নন, উনি আলাদা সন্ন্যাসিনী নন, ওনার ভেতরে ঠাকুর মাই বিরাজিত করতেন। তাই সংঘ শক্তি কিন্তু সেই কাল থেকে আজও পর্যন্ত চলছে, আমরা কখনোই এটা ভুলতে পারবো না। আর এটাই যে আসল জিনিস, যে মা সর্বত্র বিরাজিত, মা সকলকে আনন্দে রাখুন, সকলকে ভালো রাখুন। এই জন্য আমি শেষ করলাম।